শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান কালামি ইলাহি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই মোবারকবাদ। আশা রাখি নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধু, দুনিয়ার কোনো মানুষই অন্ধকার ভালোবাসে না, সবাই আলো চায়, কারণ আলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। প্রিয় বন্ধু, আজ যদি আপনার হৃদয় অন্ধকারে ভরা থাকে, সেই অন্ধকার দূর করে আলোর রোশনি নিয়ে কালামি ইলাহি আপনার কাছে উপস্থিত। আপনি শ্রবণ করছেন কালামি ইলাহির আসমানি কিতাবের আলোচনা। তাহলে আর দেরি নয় বন্ধু, একটি মিষ্টি মধুর সঙ্গীতের সুর মূর্ছনায় আসমানি কিতাবের কালাম শোনার জন্য আপনি প্রস্তুত হন।
নিষিদ্ধ শেষে যত বিভঙ্গ তোমার নামে তারা করে কলর,
প্রিয় শ্রোতা বন্ধু, কালাম ই ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনি সুস্থ ও সুখী দিন যাপন করছেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই তা পত্রের মাধ্যমে আমাদের জানাবেন। অনুষ্ঠানের শেষে আমাদের ঠিকানা জানতে পারবেন। আজও প্রতিদিনকার মতো কালামের আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আসুন আমরা মহান আল্লাহর কাছে মোনাজাত করে আজকের আলোচনা শুরু করি। হে মহান খোদা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের তোমার পবিত্র কালামের আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছ, সেজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েই তুমি আমাদের প্রতিপালন করছ। তোমার মহিমা, তোমার গৌরব ও প্রশংসা করার যোগ্যতা আমাদের নেই, তবুও তুমি আমাদের ভালোবেসে তোমার পবিত্র কালাম আমাদের জন্য দিয়েছ, যেন সেই কালামের নির্দেশ অনুসারে আমরা জীবনযাপন করি। তুমি আমাদের প্রয়োজনীয় জ্ঞান দান করো, যেন আমরা তোমার কালামের আলোচনা শুনতে পারি এবং তার নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি। তোমার কালাম যেন আমরা আমাদের জীবনের একমাত্র সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো এবং তোমার কালামের দ্বারা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সেই মোতাবেক রহমত দান করো। আমাদের সঙ্গে থাকো, পরিচালনা দান করো। এ সকল মোনাজাত একমাত্র নাজাদদাতা ঈসা মসীহ তোমার নামে চাই, আমিন। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা আজকের অনুষ্ঠানে হযরত পৌলের কাজ সম্পর্কে আলোচনা শুনব। থিসলনিকীয়দের প্রতি হযরত পৌলের প্রথম পত্র প্রথম থিসলনিকীয় দুই রুকুতে প্রকাশ করে যে জামাতের জন্য ঈসা মসীহের আগমন বিষয়টি জামাতের উল্লাসক্ষণ বলে গণিত হয়। বেঁচে থাকার জন্য একটি উপদেশ এটি। দুর্ভাগ্যবশত অনেক ইমানদারকে বিশ্বাস করতে হয় যে ঈসা মসীহ আসবেন মহা দুঃখভোগের পরে। আবার অনেকে মনে করে ঈসা মসীহ তার পূর্বেই আসছেন, এবং অনেকে মনে করেন ঠিক সেই দুঃখভোগের সময় ঈসা মসীহের আগমন ঘটবে। একটি দল রয়েছে যারা ঈসা মসীহকে নাজাদদাতা হিসাবে মেনে নিলেও তার আগমন আদৌ ঘটবে না বলে মনে করে থাকে। কিন্তু প্রত্যেকটি দলের কাছে একটি প্রশ্ন অবশ্যই রয়েছে যে ইমানদারদের জীবনে তার অর্থাৎ ঈসা মসীহের আগমন সংবাদ কি প্রভাব বিস্তার করে? তাহলে ঈসা মসীহের প্রকৃত সাক্ষীর উদ্দেশ্য ও পথটি কিরূপ, সেটি এক গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম থিসলনিকীয় দুই রুকু এক আয়াতে লেখা আছে, ভাইয়েরা তোমরা নিজেরাই জানো যে তোমাদের কাছে আমাদের যাওয়া নিষ্ফল হয়নি। প্রিয় শ্রোতাবন্ধু, নিষ্ফল কথাটি ব্যর্থতা বা বৃথা হওয়াকে বোঝায়, অর্থাৎ যাতে কোনো ফল দর্শায়নি। হযরত পৌল বলেছেন যে থিসলনিকীয়দের মধ্যে যখন উপস্থিত হয়ে প্রচার করেছিলেন, সেই তবলিক কাজ থিসলনিকীয়দের মধ্যে বেশ প্রভাব ফেলেছিল। অর্থাৎ কিছুকাল দেশ ভ্রমণ করার সময় যাপন করা এটি নয়, কিন্তু ঈসা মসীহের সাধিত নাজাতের বিষয় জ্ঞান থিসলনিকীয়দের মধ্যে জেগেছিল। আর সেই জ্ঞান প্রদানার্থেই তো পৌলের আগমন ঘটেছিল। কাজেই যে উদ্দেশ্য নিয়ে প্রেরিতরা এসেছিলেন থিসলনিকীয়দের মধ্যে তা সফল হয়েছিল। ঈসা মসীহের উদ্দেশ্যে এক জামাত স্থাপনে তারা সফল হয়েছিল। পথে পথে ঘরে ঘরে সুসমাচার যে দেশের নরনারীর মনকে কেড়ে নিয়েছিল, প্রথম থিসলনিকীয় দুই রুকু দুই আয়াতে তা দেখতে পাই। তোমরা একথাও জানো যে আমরা এর আগে ফিলিপিয় শহরে জুলুম ভোগ করেছিলাম এবং অসম্মানিতও হয়েছিলাম, কিন্তু বাধা বিপত্তি থাকলেও আমাদের আল্লাহর কাছ থেকে সাহস পেয়ে তার সুসংবাদের কথা আমরা খোলাখুলিভাবেই তোমাদের কাছে বলেছিলাম। প্রিয় শ্রোতাবন্ধু, ১৬ আয়াতে আমরা দেখতে পাব ফিলিপিয়াতে এই তবলিকের বিষয়। সেখানে বহু দুঃখভোগ ও তাড়না ভোগের পরে থিসলনিকীয়তে ওই প্রেরিতগণ অসীম সাহসের সঙ্গে আল্লাহর তবলিক কাজ করেছিল। পূর্ববর্তী সেই কষ্টদায়ক সেই অভিজ্ঞতা তাকে দমিয়ে দিতে পারল না, কেননা হযরত পৌল শীল গোপন সাহাবি বা গোপন ইমানদার ছিলেন না। হযরত পৌল বলেননি একথা যে আর নয়, খুব হয়েছে, এবার কিছু সামলে চলতে হবে, না, বরং তিনি সেই একই উদ্দীপনা রক্ষা করে চলেছিলেন আর সফলও হয়েছিলেন। হ্যাঁ, হযরত পৌল তবলিগ করেছিলেন বহু স্থানে, কিন্তু আমি বলব প্রত্যেক ইমানদার বিভিন্ন ক্ষেত্রে এক এক তবলিগকারী রূপে ব্যবহৃত হয়। পিতামাতা হয়ে সন্তানদের সামনে তারা যে আদর্শ রাখে তা এক ধরনের তবলিগ। সন্তানেরা তাদের বন্ধুবান্ধবের মাঝে, তাদের পাঠাগারে বা অন্যত্র সেই শিক্ষাকে কিভাবে প্রকাশ করছে, তারা ঈসা মসীহকে যেভাবে জানছে সেভাবে ঈসা মসীহকে কি অন্যের সামনে তুলে ধরে, সেখানে বয়সসিদ্ধভাবে তারা বিভিন্ন স্থানে তবলিগ করছে। জামাতে শিক্ষাপ্রাপ্তির পর জামাতের ইমানদাররা তাদের দৈনিক জীবনে ঘরে কি কর্মস্থলে কিংবা পাড়া প্রতিবেশীর মাঝে ঈসা মসীহকে কিভাবে প্রকাশ করছে, তার আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন কি, এ সমস্তই আমাদের জীবনে প্রকাশ করার বিষয়। তবলিগ কি নয়, এখন হতে পারে একজন ব্যক্তি সকলের সম্মুখে মহান তবলিগকারী হিসাবে সুখ্যাতি সম্মান সে পেলেও তার ব্যক্তিগত জীবনই আল্লাহর লক্ষ্য করবেন, আর সেই জীবনযাপন হল সবচেয়ে বড় তবলিগ। সেই দৈনন্দিন জীবনে চলার পথে ঈসা মসীহকে প্রকাশ করার স্বভাব ও ইচ্ছাই আপনাকে বহু লোকের মধ্যে ঈসা মসীহকে তবলিগে সফল করে তুলবেন। থিসলোনিকীয়দের মধ্যে তবলিগ সম্পর্কে হযরত পৌল এই দুই রুকুতে 3-6 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিংবা আমরা ছলনা করেও কোনো কথা বলছি না, বরং যোগ্য মনে করে সুসংবাদ জানাবার ভার আল্লাহ আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না, কিন্তু যিনি আমাদের দিল যাচাই করে দেখেন সেই আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই বলছি। তোমরা জানো আমরা এখন তুষামুত করে কথা বলিনি, আর লোককে ঢেকে রেখে যে ছলনা করে কোনো কথা আমরা বলিনি। আল্লাহ এর সাক্ষী, মানুষের কাছ থেকে অর্থাৎ তোমাদের বা অন্য কারো কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করিনি। থিসলোনিকীয়দের সঙ্গে তার সম্পর্ক, কথা, তারপর আসে তাদের সান্ত্বনা ও আশ্বাস প্রদানের। তিনি তাদের কাছে মাতৃস্বরূপ হলেন, সে বিষয়ে দেখতে পাই 7 আয়াতে। তার বদলে মা যেমন তার নিজের সন্তানদের আদর যত্ন করেন, তোমাদের মধ্যে থাকার সময় আমরাও তোমাদের সঙ্গে সেই রকম ব্যবহার করেছিলাম, সেই কোমল ভাবের সঙ্গে সান্ত্বনা ও আশ্বাস প্রদান এবং আদেশ প্রদানের ক্ষমতা রেখে পিতৃসম ব্যবহার ও তিনি সেই থিসলোনিকীয়দের সঙ্গে করতেন। আর সেই বিষয়ে এই রুকুর 11 আয়াতে দেখতে পাই, তোমরা জানো পিতা যেমন তার সন্তানদের উৎসাহ, সান্ত্বনা ও কঠোরভাবে হুকুম দেন, আমরাও তোমাদের প্রত্যেককে তাই দিতাম, যেন আল্লাহর বান্দা হিসাবে তোমরা উপযুক্তভাবে চলো, এ সমস্ত ছাড়াও ভাতৃসম হয়ে তাদের সদ্গুণের দাবিও জানিয়েছেন। হযরত পৌল সে বিষয়ে এই রুকুতে 14 আয়াতে লিখেছেন, ভাইরা, ইহুদিয়া প্রদেশে মসীহ ঈসার সঙ্গে যুক্ত আল্লাহর যে জামাতগুলো আছে তোমাদের অবস্থা তাদেরই মতো। ইহুদিদের হাতে তারা যেসব দুঃখ কষ্ট ভোগ করেছে, তোমরাও নিজের দেশের লোকদের হাতে সেই একই রকম দুঃখ কষ্ট ভোগ করেছ। এইভাবে হযরত পৌল তাদের সঙ্গে বিভিন্ন সম্পর্কে বাধা ছিলেন। প্রথম থিসলোনিকীয় 2:3 তিন আয়তে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিংবা আমরা ছলনা করেও কোনো কথা বলছি না, বরং যোগ্য মনে করে সুসংবাদ জানাবার ভার আল্লাহ আমাদের উপর দিয়েছেন বলে আমরা সেই হিসাবে কথা বলছি। প্রিয় শ্রোতাবন্ধু, হযরত পৌল সুসংবাদে কোনো ভাজ দেননি, ঈসা মসীহের সুসংবাদকে কোনো কিছুর সঙ্গে পরিবর্তন করেননি। ঈসা মসীহের গৌরব ঈসা মসীহেরই উপরে অর্পণ করে ঈসা মসীহের সুসংবাদকে কিছুমাত্র বিকৃত না করে তা তবলিগ করে হযরত পৌল প্রকৃত সাহাবির পরিচয় দিয়েছিলেন। ভুলবেন না যে ঈসা মসীহ আমাদের মস্তক, তাকে প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য হোক। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা এখানে দেখতে পাই যে থেসালোনিকীয়দের মধ্যে কিভাবে সাহাবি পৌল সুখবর তবলিগ করেছিলেন সে বিষয়ে আমরা আরও লক্ষ্য করব যে মসীহের সুখবরে কোনোভাবে হযরত পৌল মিথ্যা ভাব অসুচিতা বা ভ্রান্তি যোগ করেননি। প্রথম থেসালোনিকীয় ২ রুকু ৩ আয়াতে দেখতে পাই, আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিংবা আমরা ছলনা করেও কোনো কথা বলছি না। এখানে অসৎমূলক কথাটিতে বোঝায় নিজেকে দমন, কোন রকম লোভের বশবর্তী হয়ে তিনি সেবা কাজে পরিচালিত হননি। তিনি খারাপ লাভের আশায় বা নিজেকে জাহির করবার উদ্দেশ্য নিয়ে তবলিগ করেননি। এ কথায় বলতে গিয়ে কোনোরকম অসৎভাবে সেবা তিনি করলেন না, কোনো ভুল পথ বা কোনো অসততার পথ তিনি ধরলেন না, কোনো ছলনাময় পথও তিনি ধরলেন না। তিনি পুরনো স্বভাবের পক্ষপাতিত্ব রক্ষা করে অথবা মন্দতার স্বভাবের বশবর্তী হয়ে তার মনকে সেবক পদ হইতে মুছে দেননি। সত্যিকারের সেবকরূপে মসীহের সম্মানকে রক্ষা করে চলেছেন। কে কিভাবে আল্লাহর সুখবর তবলিগে রত আছে তা নিজেকে যাচাই করে দেখুক। অনেকে জীবন উপায়ের উদ্দেশ্য, অনেকের মানুষের কাছে সুখ্যাতির সম্মান পাওয়ার উদ্দেশ্য, আবার অনেকে সুসঙ্গ বা সমাজে মর্যাদা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ সেবা কাজে রত আছে। কিন্তু প্রকৃতভাবে মসীহের মহিমা প্রকাশ করার জন্য মসীহের সলিবে থাকার অবস্থায় যে পিপাসা তা দূর করার জন্য আল্লাহ সেবা কাজে রত আছে কিনা সে বিষয় আমাদের সতর্ক হতে হবে। ঠিক আল্লাহর বোঝা বহনকারী হিসাবে তার সেবকদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রথম থেসালোনিকীয় ২ রুকু ৪ আয়াতে লেখা আছে, বরং যোগ্য মনে করে সুসংবাদ জানাবার ভার আল্লাহ আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না, কিন্তু আমাদের দিল যাচাই করে দেখেন সেই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই বলছি। প্রিয় শ্রোতাবন্ধু, সাহাবি হযরত পৌল ছিলেন পরীক্ষা সিদ্ধ, তিনি সেই জন্য আল্লাহর মনোনীত পথে তবলিগ করতেন। তিনি লোকদের প্রশংসা পাবার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য কিছু করতেন না। আল্লাহকে সন্তুষ্ট করতে তিনি মানুষের দৃষ্টিতে তুচ্ছকৃত ও অনাদৃত হতে প্রস্তুত থাকতেন। থেসালোনিকীয় ২ রুকু ৫ ও ৬ আয়াতের মধ্যে দেখতে পাই, তোমরা জানো আমরা কখনো তোষামোদ করে কথা বলিনি, আর লোভকে ঢেকে রেখেও যে ছলনা করে কোনো কথা আমরা বলিনি। আল্লাহ তার সাক্ষী, মানুষের কাছ থেকে অর্থাৎ তোমাদের বা অন্য কারো কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করিনি। মসীহের সাহাবী হিসাবে আমাদের অধিকার অবশ্যই আমরা তোমাদের উপর খাটাতে পারতাম। তিনি কোন তুষামুদির কথা স্থান দিতেন না। লোভের বশে ধনীর সঙ্গে আপোষে ব্যবহার করতেন না। আজকের দিনে কত ইমানদার এমন সব দোষে মলিন হয়ে চলেছে, তা তারা নিজেরাও জানে না। তারা যশ, খ্যাতি, পদ, অর্থ প্রভৃতির কাছে প্রাপ্ত সত্য উপদেশকে বিক্রি করে ফেলেছে। মানুষকে কি বলবে সেদিকে দৃষ্টিপাত করতেন না, কিন্তু আল্লাহর কথাকেই তিনি মূল্য দিতেন। এক নির্ভেজাল উদ্দেশ্য সহ তিনি মসীহের সুসমাচার তবলিগ করে চলেছিলেন। তিনি চাইতেন মসীহের গৌরব ও মহিমা প্রকাশ করতে। তিনি কখনো নিজের পদমর্যাদা বা সম্মান আশা করতেন না। এখন লক্ষ্য করব থিসলোনিকীয় জামাতের প্রতি সাহাবি পৌলের সেবাকাজের মাতৃসম ব্যবহার। প্রথম থিসলোনিকীয় ২ রুকু ৭ আয়াতে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, কিন্তু তার বদলে মা যেমন তার নিজের সন্তানদের আদর যত্ন করেন, তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরাও তোমাদের সঙ্গে সেই রকম নরম ব্যবহার করেছিলাম। প্রিয় শ্রোতাবন্ধু, লালন পালন কাজে লালন পালনকারী মায়ের কথাই স্মরণে আসে। স্তন্যদায়ী মা নিজ বাচ্চা বা শাবককে কিভাবে লালন পালন করে সেই মনোভাব ছিল হযরত পৌলের মধ্যে। জামাতের প্রতি তার সেই মায়ের মতো ব্যবহার কি অপূর্ব নম্রতা প্রকাশ করে। মসীহের সেবক হিসাবে মসীহের মতোই নম্রচিত্ত ও মৃদুশীল না হলে সেবা কাজ প্রকৃত রূপে নিতে পারে না। মথিলিখিত সুখবর ২৩ রুকু ৩৭ আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, জেরুজালেম, হায় জেরুজালেম, তুমি নবীদের খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, তেমনি করে আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তারা রাজি হয়নি। হযরত ঈসা জেরুজালেম নগরের বিষয়ের কথা উল্লেখ করেছিলেন। পাক কিতাবে হযরত ঈসাকে এইভাবে বহু স্থানে চিহ্নিত হতে দেখি। আবার হযরত ঈসাকে দেখি উত্তম মেষপালক রূপে। তিনি মেষদের জন্য প্রাণ সমর্পণ করেছিলেন আর মেষদেরকে তিনি রক্ষা করেন। একটি সময় তিনি তার সমস্ত মেষদেরকে তার নিকটে নিয়ে আসবেন, যেখানে সবসময় সেই নিরাপত্তায় বিশ্রাম পাবে তারা। সেখানেও হযরত ঈসা মুরগিটির ও তার বাচ্চা সহকারে তার মতো রয়েছেন। প্রিয় শ্রোতাবন্ধু, হযরত পৌল ছিলেন মসীহের সেবক। তিনি থিসলোনিকীয় জামাতকে মায়ের মহব্বতে মহব্বত করেছিলেন। জামাত তার প্রিয় ছিল। আজও সেখানে সেবকরা আল্লাহর সেবা করে চলেছেন। ন্যায় বা পৌলের মতো মহান সেবক নাও হতে পারেন, কিন্তু তারা আল্লাহর কালাম জানেন এবং তবলিগ করেন। তারা জামাতের মধ্যে সর্বদাই আল্লাহর সেবায় রত আছেন, মানুষের সাহায্যকারী হয়ে কাজও করে চলেছেন। মানুষের ভয় হওয়ার প্রয়োজন নেই, আমাদের সাহায্যার্থে প্রেরণ করেছেন। তাদের সঙ্গে যুক্ত থেকে মসীহের পথে এগিয়ে চলতে হবে। তোমাদের উপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল আল্লাহর সুখবর দিতে নয়, তোমাদের জন্য নিজেদের প্রাণ দিতেও আমরা রাজি ছিলাম, কারণ আমাদের নিকট তোমরা খুবই প্রিয়। ভাইয়েরা, আমাদের পরিশ্রম আর কষ্ট শিকারের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমাদের নিকট আল্লাহর সুখবর তবলিগ করিবার সময়ে আমরা রাত্রি দিন পরিশ্রম করিয়াছি, যাহাতে আমরা তোমাদের কাহারও উপর বোঝা হইয়া না পড়ি। প্রিয় শ্রোতাবন্ধু, থেসালোনিকীয় জামাতেস্থ সন্তানেরা হতে পেরেছিল হযরত পৌলের প্রিয় পাত্র, মায়ের মতো তাদের মহব্বত করতেন আর মায়ের মতোই তাদের সেবা যত্ন করতেন, যার ফলে তাদের জন্য প্রাণ অর্পণ করতেও মসিহের সেবাতে হযরত পৌল প্রস্তুত ছিলেন, ইচ্ছুক ছিলেন। পরিশ্রম ও আরামসহ কাজের স্বভাবটি হযরত পৌলের মধ্যে ছিল। থেসালোনিকীয় জামাতের প্রতি আপনি কি সেই প্রবাদটি জানেন? পুরুষের কাজ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু নারী বা মায়ের কাজ দিন রাত্রি, তার কোনো নির্দিষ্ট সময় নেই। বেতনভোগী সে হতে পারে না, তাই ঘণ্টা প্রতি কোনো হিসাব তার বাধা নেই, সে কাজ করে চলে দিন রাত। হযরত পৌল মসিহের সেবা ছিল তেমনি। তিনি বিশেষ কোন সঙ্গের অধীনে চাকুরিরত বা ভাড়া করা সেবক ছিলেন না, তাই তিনি এমন দায়িত্ববোধ অনুভব করতেন জামাতের প্রতি। তিনি যে জামাতকে কত মহব্বত করতেন সে বিষয়ে জামাতের বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। আসুন জামাতের প্রতি এখন লক্ষ্য করি। সাহাবি পৌলের সেবা কাজের পিতার মতো ব্যবহার। তোমরা যারা ইমান আনিয়াছ, তোমাদের সঙ্গে আমাদের ব্যবহার যে পবিত্র, সৎ ও নিখুঁত ছিল তার সাক্ষী তোমরাও আছ, আর খোদাও আল্লাহ আছেন। সাহাবি পৌল বলেছেন এই পত্রে, তোমরা যারা ইমান আনিয়াছ তোমরাও সাক্ষী আছ। কিসের সাক্ষী? থেসালোনিকীয় জামাতের মধ্যে সাহাবি পৌল ও অন্যান্য সাহাবিগণ কত পবিত্র, ধার্মিক ও নির্দোষ ছিলেন, এ সমস্ত সাক্ষী। শুধু জামাত নয়, হযরত পৌল বলেছেন আল্লাহ নিজেও সাক্ষী আছেন এ সমস্তের বিষয়ে। হযরত পৌল উল্লেখ করেছেন তার অর্থ একদিকে আল্লাহর প্রতি, অন্যদিকে মানুষের প্রতি। প্রিয় শ্রোতাবন্ধু, আজ আর সময় নেই, এ বিষয়ের বাকি আলোচনা আগামী অনুষ্ঠানে আমরা শুনতে পাব। খোদা আপনাকে রহমত দান করুন। খোদা হাফেজ।
প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। কিন্তু আপনি যদি ঈসা মসি ও নাজাত সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের দুটি ঠিকানার যেকোনো একটিতে পত্রের মাধ্যমে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল কালাম ই ইলাহি, পোস্ট বক্স নম্বর 11110, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230, বাংলাদেশ। আরেকটি হল কালাম ই ইলাহি বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, কালাম ই ইলাহি পোস্ট বক্স নম্বর 11110, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230, বাংলাদেশ। আরেকটি হল কালাম ই ইলাহি বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।